الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আমি গত জুমায় বলেছিলাম যে আজকে হযরত আবু বকরের খেলাফতকালে ইরানিদের বিরুদ্ধে কার্যক্রম সম্পর্কে আলোচনা হবে। এ প্রসঙ্গে যে প্রথম যুদ্ধ নিয়ে আলোচনা হবে তা হলো জঙ্গ সালাসাল বা সালাসালের যুদ্ধ। 12 হিজরির মহরম এটি হয়েছে। তিনটি নাম রয়েছে যুদ্ধের, জাতুস সালাসাল একটি, দ্বিতীয়টি কাজামার যুদ্ধ, আর তৃতীয় নাম হলো হাফিফের যুদ্ধ। জাতুস সালাসাল অর্থাৎ শিকলের যুদ্ধ নাম দেওয়ার কারণ হলো আরবিতে শেকলকে সিলসিলা বলা হয়, আর এর বহু বচন হলো সালাসাল। এ যুদ্ধে ইরানি বাহিনী নিজেদের পরস্পরের সাথে শিকলাবদ্ধ করে ফেলেছিল যেন কেউ যুদ্ধ ছেড়ে পালাতে না পারে। কোনো কোনো ঐতিহাসিক সালাসালের যুদ্ধের এই যে বর্ণনা, এটি সালাসাল কেন বলা হয় এ ব্যাখ্যাটি গ্রহণ করে না। মুসলমান এবং ইরানিদের মাঝে কাজমা নামক স্থানের পাশে যুদ্ধ হয়েছে, এই কারণে এটিকে কাজমার যুদ্ধ বলা হয়ে থাকে। কাজমা বসরা থেকে বাহরাইন যাওয়ার পথে সাইফুল বাহরের একটি জনপদ, হাফির অঞ্চলে এই যুদ্ধ হয়েছিল, তাই এটিকে হাফিরের যুদ্ধ বলা হয়। মুসলমানদের পক্ষ থেকে এই যুদ্ধের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ ছিলেন, আর ইরানি সেনাপতির নাম ছিল হুরমুজ। মুসলমান বাহিনীর সংখ্যা ছিল 18,000। পূর্বেও এটি বলা হয়েছিল যে হরমুজ ইরানিদের পক্ষ থেকে এই এলাকার গভর্নর ছিল, যে বংশ পরিচয় এবং সম্মান প্রতিপত্তির দিক থেকে অধিকাংশ ইরানি নেতৃবৃন্দের চেয়ে এগিয়ে ছিল। ইরানের সম্মানিতদের রীতি ছিল তারা সামান্য টুপির পরিবর্তে মূল্যবান টুপি পরত, আর বংশ পরিচয় আর সম্মান ও সম্ভ্রমের দিক থেকে যে ব্যক্তি যেই মর্যাদার হতো সেই মূল্যমানের টুপি তারা পরিধান করত, সবচেয়ে মূল্যবান টুপি। এক লক্ষ দেরহামের হতো শুধু সেই ব্যক্তি পড়তে পারত যে সম্মান অভিজাতার প্রভাব প্রতিপত্তি ও মর্যাদার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকত। হরমুজের মর্যাদার কথা এভাবেও ধারণা করা যায় যে তার টুপির মূল্য ছিল 1,00,000 দিরহাম। ইরানিদের দৃষ্টিতে এর প্রভাব প্রতিপত্তি স্বীকৃত ছিল, কিন্তু ইরাকের সীমানায় বসবাসকারী আরবরা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখত, কারণ সে আরবদের উপর সমস্ত সীমান্তবর্তী নেতার চেয়ে বেশি জুলম এবং অত্যাচার আর নির্যাতন করত। অমুসলিম আরবদের ভেতর তার ঘৃণা এমন ছিল যে তারা কোনো ব্যক্তির নোংরামের কথা বলতে গিয়ে হরমুজের নাম প্রবাদ হিসেবে ব্যবহার করত। যেমন তারা বলতো, অমুক ব্যক্তি হরমুজের চেয়ে বেশি নোংরা, হরমুজের চেয়ে বেশি নোংরা প্রকৃতির, নোংরা স্বভাবের মানুষ, হরমুজের চেয়ে বেশি অকৃতজ্ঞ। এ কারণে আরবদের পক্ষ থেকে উপর্যুপরি গুপ্ত চোরা হামলার শিকার হতে হতো। অপরদিকে ভারতীয় সামুদ্রিক ডাকাতদের সাথে হরমুজের মাঝে মাঝে সংঘর্ষ হতো। যাই হোক, খালিদ বিন ওয়ালিদ ইয়ামামা থেকে যাত্রার পূর্বে হরমুজকে পত্র লিখেছিলেন। তিনি তার পত্রে লিখেছেন যে আনুগত্য অবলম্বন করো, তাহলে নিরাপদ থাকবে বা নিজের জন্য বা ও স্বজাতির জন্য নিরাপত্তার নিশ্চয়তা নামা হস্তগত করো আর কর দেওয়ার অঙ্গীকার করো, নতুবা নিজেকে ছাড়া অন্য কাউকে তুমি দায়ী করতে পারবে না। তোমার মোকাবেলার জন্য এমন জাতি নিয়ে এসেছে যারা মৃত্যুকে সেভাবে ভালোবাসে যেভাবে তোমরা জীবনকে ভালোবাসো। হযরত খালেদের পত্র যখন হুরমুজের কাছে পৌঁছে, সে কিসরার ইরানের বাদশাহ আরদেশিরকে সংবাদ দেয় এবং সেনাবাহিনী সমবেত করে আর দ্রুত এক বাহিনী নিয়ে তাৎক্ষণিকভাবে খালেদের মোকাবেলার জন্য কাজমা নামক স্থানে পৌঁছে যায় আর নিজের ঘোড়ার চেয়ে এগিয়ে যায়। কিন্তু এই পথে সে হযরত খালেদ বিন ওয়ালিদকে পায়নি আর সে সংবাদ পায় যে মুসলমান বাহিনী হাফির স্থানে সমবেত হচ্ছে। তাই সে হাফিরের উদ্দেশ্যে যাত্রা করে। হাফির বসরা থেকে মক্কার পথে প্রথম গন্তব্য, সেখানে পৌঁছেই সে নিজের বাহিনীকে সারিবদ্ধ করে। হুরমুজ তার ডানে বামে দুই ভাইকে নিয়োজিত করে, একজনের নাম হলো কুবাস আর একজনের নাম ছিল অনুশিজান। ইরানিরা শিকলাবদ্ধ হয়ে যায় পরস্পর, এই রওয়ায়েতে এটি বর্ণিত হয়েছে। বলা হয় যে যাদের মতামত এর বিরোধী ছিল তারা এই দৃশ্য দেখে বলে, তোমরা শত্রুর জন্য নিজেরাই নিজেদেরকে শিকলাবদ্ধ করে রেখেছ, এমনটি করো না, এটি ভালো অশুভ লক্ষণ। যারা শিকলাবদ্ধ হওয়ার পক্ষে ছিল তারা এর যে উত্তর দিয়েছে তা হলো, তোমাদের সম্পর্কে আমরা সংবাদ পেয়েছি যে তোমরা পালিয়ে যাওয়ার ইচ্ছা রাখো। হযরত খালেদ যখন হুরমুজের হাফির পৌঁছার সংবাদ পান, তিনি তার বাহিনী নিয়ে কাজমার দিকে চলে যান। হুরমুজ তা জেনে নেয়, তাৎক্ষণিকভাবে সে কাজমার উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে গিয়ে সে ঘাঁটি বা শিবির স্থাপন করে। হুরমুজ এবং তার বাহিনী সারিবদ্ধ হয় আর পানি তাদের নিয়ন্ত্রণে ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসেন, এমন স্থানে তাকে ঘাটে শিবির স্থাপন করতে হয় যেখানে পানি ছিল না। মানুষ পানির স্বল্পতার অভিযোগ করে, তার ঘোষণা দেয় যে আপনারা আপনাদের সাজ সরঞ্জাম নিচে নামান, শত্রুর সাথে পানির জন্য যুদ্ধ করুন। খোদার কসম, পানি তাদের সেই জামাতেরই নিয়ন্ত্রণে থাকবে যারা উভয় দলের মাঝে বেশি অবিচল থাকবে, উভয় বাহিনীর মাঝে বেশি সম্মানিত হবে। তখন সাজ সরঞ্জাম নামানো হয়, অশ্বারোহী বাহিনী নিয়ে জায়গাতেই থাকে, পদাতিক বাহিনী এগিয়ে যায় আর শত্রুর উপর হামলা করে, উভয় পক্ষের মাঝে যুদ্ধ হয়। আল্লাহ তখন মেঘমালা প্রেরণ করেন, মুসলমানদের সারির পিছনে বৃষ্টি হয়, মুসলমানদের অবস্থান দৃঢ় হয়। হুরমুজ হযরত খালেদের জন্য এক ষড়যন্ত্র করে, সে তার নিরাপত্তা দলকে বলে যে আমি খালেদ কে প্রতিদ্বন্দ্বিতায় আসতে বলছি আর আমি তাকে আমার সাথে ব্যস্ত রাখবো, তোমরা আকস্মিকভাবে খালেদের উপর হামলা করো। এরপর হুরমুজ ময়দানে নামে, হযরত খালেদ তার ঘোড়া থেকে নেমে যান, হুরমুজও তার ঘোড়া থেকে নেমে যায়। খালেদকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানায়, হযরত খালেদ হেঁটে তার দিকে আসেন, উপর মাঝে মোকাবেলা হয়, একে অন্যকে তরবারে আঘাত করতে থাকে। হযরত খালেদ হুরমুজকে চেপে ধরেন, হুরমুজের প্রতিরক্ষা নিযুক্ত লোক বিশ্বাসঘাতকতা করে খালেদের উপর হামলা করে বসে এবং তাকে ঘিরে ফেলে। একক যুদ্ধে সবাই সম্মিলিতভাবে হামলা করে না, এটি ছিল রীতি। যাই হোক, তার বাহিনী তার সৈন্যরা হামলা করে, তার সাথে হযরত খালেদ হুরমুজকে হত্যা করেন। হযরত কাকা বিন আমর ইরানিদের বিশ্বাসঘাতকতা দেখতেই হুরমুজের প্রতিরক্ষায় নিযুক্ত বাহিনীর উপর বাহিনীকে ঘিরে ফেলে এবং তাদেরকে হত্যা করেন। ইরানিরা আমার পরাজিত হয় এবং পালিয়ে যায়। পলাতকদের মাঝে কোবাজ এবং আমশের রানও ছিল। মুসলমানরা রাতের অন্ধকারে ইরানিদের পিছু ধাওয়া করে, আর ফোরাতের বড় পুল যেখানে বর্তমান বসরা অবস্থিত সেই এলাকা পর্যন্ত তাদেরকে হত্যা করতে থাকেন। যুদ্ধ শেষে হযরত খালিদ মালিক গনিমতবাদ যুদ্ধলব্ধ সম্পদ সমবেত করেন। এক উট সমান এক শিকল ছিল, তাতে ওজন ছিল 1000 রাতল, অর্থাৎ শিকল বা শিকলের ওজন ছিল 375 কিলোগ্রাম। হযরত আবু বকরের কাছে যে মালে গনিমত প্রেরণ করা হয়েছে তাতে হরমুজের এক টুপিও ছিল যার মূল্য ছিল 1,00,000 দিরহাম, সেটি মণিমুক্তা খচিত ছিল। হযরত আবু বকর এই টুপি হযরত খালিদ বিন ওয়ালিদকে দিয়ে দেন। হযরত খালিদ বিজয়ের শুভ সংবাদ আর হুমস এবং একটি হাতি মদিনায় প্রেরণ করেন। চতুর্দিকে ইসলামী বাহিনীর বিজয়ের ঘোষণা করিয়ে দেন। জির বিন কুলাইব হুমস এবং হাতি নিয়ে মদিনা পৌঁছে। মদিনাবাসীরা এর পূর্বে কখনো হাতি দেখেনি। মদিনাবাসী তো দূরের কথা, আরবের অন্য কোন লোক আব্রাহার হাতি ছাড়া হাতির চেহারাই দেখেনি। মানুষকে দেখানোর জন্য হাতিকে যখন পুরো শহরে ঘোরানো হয়, বৃদ্ধা মহিলারা সেই হাতি দেখে আশ্চর্য হয় এবং বলে যে আমরা যা দেখছি এটি কি খোদার কোনো সৃষ্টি হতে পারে। তারা ধরে নিয়েছেন কৃত্রিম কোনো জিনিস এই হাতি। জেরের হাতে হযরত আবু বকর হযরত খালিদের কাছে ফেরত পাঠিয়ে দেন। এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের একটি বড় কারণ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই পলিসি যা তিনি ইরাকের কৃষকদের জন্য প্রণয়ন করেছিলেন এবং যা কঠোরভাবে হযরত খালিদ অনুসরণ করেছেন। এই নীতির অধীনে কৃষকদের যে যেখানে ছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি, তারা যেখানে বসবাস করছিল সেখানে থাকতে দিয়েছেন। করের সামান্য কর ছাড়া অন্য কোন প্রকার কর বা রাজস্ব নির্ধারণ করেননি। জাতু সালাসাল যুদ্ধে অংশগ্রহণকারী অশ্বারোহীকে 1,000 দেরহাম আর যারা পদাতিক ছিল তাদেরকে এক তৃতীয়াংশ দেওয়া হয়েছে। কাজমার যুদ্ধ সুদূর প্রসারী ফলাফল নিয়ে এসেছে। যুদ্ধ মুসলমানদের দৃষ্টি উন্মোচন করেছে। তারা দেখেছেন যে সেই ইরানে যাদের দাপটের কথা দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছিল, ক্ষমতার শৌর্যে বীর্যে থাকা সত্ত্বেও মুসলমানদের সামান্য সেনাবাহিনীর সামনে দাঁড়াতে পারেনি, যে মালে গনিমতে যুদ্ধে হাতে আসে তা মুসলমানরা ভাবতেও পারত না। এরপর উবুল্লার যুদ্ধের বিবরণ আসছে, যা হয়েছে 12 হিজরিতে। হযরত আবু বকর হযরত খালিদকে ডেক নির্দেশনা দিয়েছিলেন যে তিনি হুবুল্লা থেকে যেন ইরাকের যুদ্ধ আরম্ভ করেন, যা পারস্য উপসাগরের একটা সীমান্তবর্তী অঞ্চল ছিল। ভারত ও সিন্ধুতে যে বাণিজ্য কাফেলা আসত ইরাক থেকে, সর্বপ্রথম হুবুল্লায় তারা অবস্থান করত। হুবুল্লার বিজয় সম্পর্কে দুটো রওয়ায়ত রয়েছে। একটি হলো মুসলমানরা সর্বপ্রথম উবুল্লা জয় করে আবু বকরের যুগে, পরবর্তীতে এটি আবার ইরানিদের হাতে চলে যায়। হযরত উমর বিন খাত্তাবের যুগে মুসলমান এই এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। দ্বিতীয় রওয়ায়েত হলো হযরত উমরের যুগেই এর জয় হয় বা এটি বিজিত হয়। আল্লামা তাবরি তার বইতে হযরত আবু বকরের যুগে এই যুদ্ধের কথা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেন, কিন্তু সাথে এটিও লিখেছেন যে আবু বকরের খেলাফতকালে হুবুল্লা বিজিত হওয়ার কথা সাধারণ জীবিকারদের দৃষ্টিতে সঠিক নয় আর সঠিক রয়েতার দৃষ্টিকোণ থেকেও সঠিক নয়, কেননা হুবুল্লার বিজয় হয়েছে উবরের যুগে 14 হিজরিতে উতবা বিন গজওয়ানের হাতে। ইতিহাসের অন্যান্য গ্রন্থে উবুল্লার যুদ্ধের কথা যেভাবে উল্লেখ করা হয়েছে তা হলো কোনো কোনো ঐতিহাসিক বলেন যে এটি হযরত আবু বকরের যুগে হয়েছে প্রথমবার, অনেকে এটিকে প্রত্যাখ্যান করে, তারা বলে যে হযরত আবু বকরের যুগে এটি হয়নি, হযরত ওমরের যুগে যুদ্ধ হয়েছে। কিন্তু ইতিহাস গ্রন্থে হযরত আবু বকর এবং ওমর উভয়ের বরকতময় যুগে ওবুল্লার যুদ্ধ এবং ওবুল্লা বিজয়ের কথা উল্লেখিত দেখা যায়। মনে হয় প্রথমবার হযরত আবু বকরের যুগে এই এলাকা জয় করা হয়েছে, পরবর্তীতে ইরানিদের সামুদ্রিক সাহায্যের কারণে ওবুল্লাবাসীরা বিদ্রোহ করেছে এবং পুনরায় বিজয় ছিনিয়ে নিয়েছে। পুনরায় হযরত ওমরের যুগে এটি বিজিত হয় মুসলমানদের হাতে। যাই হোক, ওবুল্লার যুদ্ধের বিস্তারিত বিবরণ হল জাতুস সালাসেলের সমাপ্তিতে হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত মুসান্নাকে ইরানিদের পরাজিত বাহিনীর পিছু ধাওয়া করার জন্য প্রেরণ করেন। একই সাথে হযরত মাকেলকে ওবুল্লা প্রেরণ করেন, সেখানে গিয়ে মালে গনিমত সমবেত করুন এবং সীমা লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করুন। মাকেল সেখান থেকে ওবুল্লা পৌঁছান মালে গনিমত এবং বন্দীদেরকে তিনি একত্রিত করেন। পরবর্তীতে হযরত ওমরের যুগে এর বিজয়ের বিস্তারিত বিবরণ যা দেখা যায় তা হলো হযরত ওমর হযরত উতবা বিন গজওয়ানকে 14 বা 16 হিজরিতে বসরার দিকে প্রেরণ করেন। হযরত উতবা সেখানে এক মাস অবস্থান করেন। ওবুল্লাবাসী তার মোকাবেলায় বের হয়। 500 আরব সিপাহী ছিল যারা ওবুল্লার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। হযরত উতবা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাদেরকে পরাজিত করেন। ইরানিরা শহরে ঢুকে যাওয়ার পর হযরত উতবা তার বাহিনীতে ফিরে আসেন। আল্লাহ তাআলা পারস্যবাসীদের হৃদয়ে ত্রাস সঞ্চার করেন। তারা শহর থেকে বেরিয়ে যায়, সামান্য সাজ সরঞ্জাম নিয়ে নৌকায় বসে যায়, নদী পেরি পার হয়ে যায়। এভাবে পুরো শহর খালি হয়ে যায়, মুসলমানরা শহরে প্রবেশ করে। এখানে মুসলমানরা অনেক সাজ সরঞ্জাম, অস্ত্র শস্ত্র এবং অন্যান্য জিনিস পায় এবং বন্দী তাদের হাতে আসে। আর এসব সাজ সরঞ্জাম খমস পৃথক করে বাকি সম্পদ মুজাহিদদের মাঝে বণ্টন করে দেওয়া হয়। মুসলমানদের সংখ্যা ছিল 300। পরবর্তী যুদ্ধ হলো মাজারের যুদ্ধ। এটি 12 হিজরি সফরে হয়েছিল। এই যুদ্ধ 12 হিজরিতে যুদ্ধ হয়। মাজার নিসানের একটি শহর। মাজার এবং বসরার মধ্যবর্তী দূরত্ব 4 দিনের সফরের সমান। এই ঘটনার দিন মানুষ একটি বাক্য বারবার বলছিল যে সফর এসে গেছে। এই মাসে প্রত্যেক অত্যাচারী বিদ্রোহী নিহত হবে যেখানে দুই নদী এসে সমবেত হয়। হুরমুজ জাতুস সালাসেল যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের বিরোধিতায় এসেছিল। সে তার বাদশাহকে সাহায্যের উদ্দেশ্যে লিখেছিল। বাদশাহ তার সাহায্যের জন্য কারণের নেতৃত্বে এক বাহিনী পাঠায়, কিন্তু সে বাহিনী মাজার নামক স্থানে পৌঁছতেই সালাসেলের যুদ্ধে হুরমুজের পরাজয় এবং তার নিহত সংবাদ পায়। একই সাথে হুরমুজ বাহিনীর পরাজিত অংশ মাজারে কারণের সাথে এসে যোগ দেয়। তাদের কোনো কোনো দলের সেনাপতি অন্য দলের সেনাপতিকে বলে যে আজকে যদি তোমরা ঐক্য হারিয়ে ফেলো তাহলে কখনো একত্রিত হতে পারবে না, তাই তোমরা ফিরে আসো, একত্রিত হও। যেই বাহিনী পালাচ্ছিল আর ইরান থেকে যেই বাহিনী আসছিল, উভয় দল সমবেত হয় আর পরস্পর পরস্পরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে যুদ্ধের জন্য। ময়দান ছেড়ে যারা পালাচ্ছিল তারা বললো যে বাদশাহ সাহায্য পাঠিয়েছেন, সেনাবাহিনী এসে গেছে আর তার সেনাপতি কারেন আমাদের সাথে আছে, হতে পারে আমরা বিজয় লাভ করব এবং শত্রুর হাত থেকে আমরা মুক্তি পাব আর আমরা আমাদের ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব। তারা এমনই করে, মাজারে তারা শিবির স্থাপন করে। কারণ অগ্রসেনায় কুবাস এবং অনুশিজানকে নিযুক্ত করে, জাতুস সালাসেলে যারা পালিয়ে গিয়েছিল। অপরদিকে শত্রুর প্রস্তুতির সংবাদ হযরত মুসান্না ও মুয়ান্না হযরত খালেদ বিন ওয়ালিদের কাছে প্রেরণ করেন। খালেদ কারেনের আগমনের সংবাদ পেতেই জাতুস সালাসেলে যেই মালে গনিমত হস্তগত হয়েছিল তা সেসব মুজাহিদের মাঝে বণ্টন করেন যাদের জন্য আল্লাহ তাআলা সেই মালে গনিমত নির্ধারণ করেছেন আর খমস থেকে যা চেয়েছেন দিয়েছেন। আর জাতুস সালাসেল যুদ্ধে অর্জিত বাকি মালে গনিমত এবং এই যুদ্ধের যে বিজয় লাভ হয়েছে তার শুভ সংবাদ হযরত আবু বকরের কাছে পাঠান। এ বিষয়ে অবহিত করেন যে যুদ্ধে শত্রুর পরাজিত বাহিনী এবং কারণের নেতৃত্বে আগত নতুন বাহিনী এক জায়গায় সমবেত হচ্ছে। হযরত খালেদ যাত্রা করেন আর মাজারে কারেন বাহিনীর মোকাবেলায় আসেন, তার বাহিনীকে সারিবদ্ধ করেন, মোকাবেলা হয়। চরম ক্রোধ ক্ষোভ নিয়ে উভয় পক্ষ একে অন্যের উপর আক্রমণ করে। কারেন প্রতিদ্বন্দ্বিতার জন্য ময়দানে নেমে আসে, অপরদিকে তার মোকাবেলার জন্য হযরত খালেদ এবং হযরত মাকেল বিন আশা এগিয়ে আসেন। উভয় কারেনের দিকে ছুটে যান, কিন্তু হযরত মাকেল হযরত খালেদ আসার পূর্বেই কারেনকে ধরে ফেলেন আর তাকে হত্যা করেন। হযরত আসিম অনুশেজানকে আর হযরত আদি কুবাসকে হত্যা করেন। এই তিন নেতার নিহত হওয়ার কারণে ইরানিরা মনোবল হারিয়ে বসে আর রণক্ষেত্র ছেড়ে পালাতে থাকে। এই যুদ্ধে পারস্যবাসীদের একটা বিরাট বাহিনী মারা যায় আর যারা পালিয়ে যায় তারা নৌকায় বসে পালিয়ে যায়। হযরত খালেদ মাজারে অবস্থান করেন আর প্রত্যেক নিহত ব্যক্তির সাজ সরঞ্জাম যে মূল্যেরই হোক না কেন সেই মুজাহিদকেই দান করেন, যে মুজাহিদ সে তাকে হত্যা করে। আর ফায় মালিক আরেক ধরনের মালিক গনিমত তাদের মাঝে বন্টন করেন, খোমস থেকেও তাদেরকে অংশ দেন যারা উল্লেখযোগ্য অবদান রাখে। খোমসের বাকি অংশ এক প্রতিনিধি দলের হাতে সাইদ বিন কোমানের নেতৃত্বে মদিনা পাঠিয়ে দেন। এক রওয়ায়েত অনুসারে এই যুদ্ধে 30,000 ইরানি নিহত হয় আর নদীতে যারা ডুবেছে তারা এর বাইরে যদি পানি বাধা না হতো বলা হয় যে তাদের একজনও রেহাই পেত না। যারা প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছে তারা সবকিছু ছেড়ে বিক্ষিপ্ত বিশৃঙ্খল অবস্থায় পালিয়েছে। যুদ্ধের পর যুদ্ধে অংশগ্রহণকারী এবং ইরানি বাহিনীকে যারা সমর্থন করেছে তাদের পরিবার পরিজন সহ বন্দী করা হয়। এই বন্দীদের মাঝে আবুল হাসান বসরিও ছিলেন। আবুল হাসান বসরি সম্পর্কে বলা হয় ইমাম হাসান বসরির পিতা ছিলেন, যিনি বসরার প্রসিদ্ধ বক্তা এবং সুফি ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। বলা হয় আবুল হাসান বসরিকে বন্দী করার পর মদিনা আনা হয়, যেখানে তার মহিলা মালিক তাকে মুক্ত করে দেন। এই বিজয়ের পর সাধারণ প্রজার সাথে খুবই কোমল ব্যবহার করা হয়। কৃষক এবং সেসব লোক কোনো কষ্ট না দিয়ে কর প্রদানে সম্মত করা হয়। তাদেরকে তাদের ভূমি এবং নিজ জায়গায় পূর্ববোধ থাকতে দেওয়া হয়। এই প্রারম্ভিক দায়িত্ব পালনের পর হযরত খালেদ বিজিত অঞ্চলের শৃঙ্খলা প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেন। কর সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় কর্মকর্তা নিযুক্ত করেন। বিজিত অঞ্চলের হেফাজতের জন্য হাফির এবং সবচেয়ে বড় পুল জিসরে আজমে সেনা নিযুক্ত করে রেখেছিলেন। তাদের সিস্টেমকে আরও উন্নত করা হয়। সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপকে বিভিন্ন নেতার নেতৃত্বে রেখে গোপন এবং প্রকাশ্য কার্যক্রম সম্পর্কে সাবধান থাকা, সচেতন থাকা এবং প্রয়োজনে তাদের মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে। খালেদের রণদক্ষতার প্রমাণ রয়েছে। আর বড় কী হতে পারে যে ইরানে তার অগ্রযাত্রার সূচনা থেকেই ইসরার শক্তিশালী বাহিনী পরাজিত হতে থাকে, তাদের প্রভাব প্রতিপত্তি হারিয়ে যেতে থাকে। মাজারের যুদ্ধ হীরার অদূরে হয়। হীরা উপসাগর এবং মদায়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই যুদ্ধের পরবর্তী কাজ সমাধার পর খালিদ বিন ওয়ালিদ শত্রুর গতিবিধির উপর দৃষ্টি রাখেন। শত্রুর মুভমেন্ট দেখা উদ্দেশ্য ছিল যে কোথাও আবার ইসলামের বিরুদ্ধে সমবেত হচ্ছে না। তো ওয়ালাজার যুদ্ধ, এটি আরেকটি যুদ্ধ। এই যুদ্ধ 12 হিজরির সফর মাসে হয়েছে। ওয়ালাজা কাস্কারের নিকটবর্তী একটি প্রসিদ্ধ স্থলভূমি। মাজারের যুদ্ধে ইরানিরা যে লজ্জাস্কর পরাজয়ের সম্মুখীন হয় যাতে তাদের বড় বড় নেতারা নিহত হয়, এ কারণে ইরানি বাদশাহ আরেকটি কর্মপন্থা নির্ধারণ করে আর পূর্বের চেয়ে অধিক প্রস্তুতি নিয়ে মুসলমানদের মোকাবেলার পরিকল্পনা হাতে নেয়। ইরানি সরকার ইরাকে বসবাসকারী খ্রিস্টানদের একটা অনেক বড় গোত্র বকর বিন ওয়াইলের নেতৃস্থানীয় লোকদেরকে রাজদরবারে ডাকে, তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে সম্মত করে, সে সেনাবাহিনী বিন্যস্ত করে, এই বাহিনীর নেতৃত্ব দেওয়া হয়, নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় প্রসিদ্ধ অশ্বারোহী আন্দার জবরের হাতে। এই বাহিনী ওয়ালাজার উদ্দেশ্যে যাত্রা করে। ইরাকে অনেক বড় খ্রিস্টান গোত্র বকর বিন ওয়াইল বসবাস করত। আরদেশির বাদশাহ তাদেরকে দরবারে তলব করে, এক বাহিনী গঠন করে তাদেরকে যুদ্ধের জন্য ওয়ালাজার উদ্দেশ্যে যাত্রা করে বা পাঠিয়ে দেয়। হীরা এবং কাস্করের পার্শ্ববর্তী অঞ্চলের লোক এবং কৃষকেরাও তাদের সাথে মিলিত হয়। হীরা কুফার 3 মাইল দক্ষিণ পশ্চিমের একটি শহর, কাস্কর কুফা এবং বসরার মধ্যবর্তী একটি শহর। মুসলমানদের বিরুদ্ধে বিজয়ের পর মাল্ল সম্পূর্ণভাবে আরবরা না পেয়ে যায়, এই জন্য এক বড় সেনাপতি বামন জাজবিয়াকে একটি অনেক বড় বাহিনী নিয়ে তাদের পেছনে প্রেরণ করে। এই পারস্য সর্দার যখন জানতে পারে যে তার বাহিনী অনেক বড় হয়ে গেছে, সে হযরত খালিদ বিন ওয়ালিদের উপর তখন হামলার ষড়যন্ত্র করে। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন পারসি বাহিনীর ওয়ালাজায় সমবেত হওয়ার সংবাদ পান, তিনি বসরার অদূরে তখন অবস্থান করছিলেন। তিনি ফার্সি বাহিনীর উপর 3 দিক থেকে আক্রমণ যুক্তিযুক্ত মনে করেন, যেন তাদের জনবল বিশৃঙ্খল হয়ে যায়, আর এভাবে আকস্মিক হামলায় ইরানি বাহিনী যেন তাদের শৃঙ্খলা হারিয়ে বসে। তিনি সোয়েদ বিন মুকাররিন কে স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। হাফিরেই তাকে অবস্থান করার নির্দেশ দেন আর তাদের কাছে পৌঁছেন, যাদেরকে দাজলার নিচু ভূমিতে রেখে এসেছিলেন, তাদেরকে শত্রু বিষয়ে সবসময় সাবধান থাকার নির্দেশ দেন। বলেন যে তোমরা প্রতারণার শিকার হবে না, উদাসীন হবে না, নিজ বাহিনী নিয়ে ওয়ালাজের দিকে অগ্রযাত্রা অব্যাহত রাখেন, শত্রু বাহিনী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। রক্তক্ষয়ী যুদ্ধ হয়। খালিদ বিন ওয়ালিদ সেনাবাহিনীর উভয় পাশে মুজাহিদিনদের ওত পেতে থাকতে বলেন। ওত পাতা উভয় বাহিনী শত্রুর উপর হামলা করে। ইরানি বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ সম্মুখ থেকে আর ওত পাতা উভয় দল পেছন থেকে এমনভাবে তাদেরকে ঘিরে ফেলে যে তারা হতচকিত হয়ে যায়, এমনকি তারা নিজের সাথের নিহত হওয়ার প্রতি ভ্রক্ষেপ করেনি। শত্রু সেনাপতি পরাজিত হয়ে অবশেষে নিহত হয়। কৃষকদের সাথে হযরত খালিদ সেই ব্যবহারই করেছেন যা তার রীতি ছিল, অর্থাৎ তাদের কাউকে হত্যা করেননি, শুধু যোদ্ধাদের সন্তান সন্ততি এবং তাদের সাহায্যকারীদেরকে গ্রেফতার করেন, দেশের সাধারণ মানুষকে কর প্রদান করে জিম্মি হওয়ার আমন্ত্রণ জানান যা তারা মেনে নেয়। এরপরের যুদ্ধ হলো ওলাইসের যুদ্ধ। ওলাইসের যুদ্ধ 12 হিজরির সফর মাসে হয়েছে। ওলাইস ইরাকে আম্বার জনপদগুলোর একটি। হযরত খালিদের হাতে ওয়ালাজের দিন বকর বিন ওয়াইল গোত্র এবং ইরানিরা যেই ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়েছে, এই কারণে তাদের স্বজাতীয় খ্রিস্টানরা ক্ষেপে যায়। তারা ইরানিদের আর ইরানিরা তাদের কাছে পত্র লেখে। তারা ওলাইস নামক স্থানে সমবেত হয়। তাদের নেতা আব্দুল আসওয়াদ ইজলি নিযুক্ত হয়। একইভাবে ইরানি বাদশাহ বাহমান জাজবিয়াকে পত্র লেখে যে তুমি তোমার বাহিনী নিয়ে ওলাইস পৌঁছে যাও, আর পারস্য এবং ইরানের খ্রিস্টানদের যারা সেখানে সমবেত হয়েছে তাদের সাথে গিয়ে মিলিত হও। কিন্তু বাহমান জাজওয়ে নিজের সেনাবাহিনীর সাথে যায়নি, সে তার জায়গায় আরেকজন প্রখ্যাত নেতা জাওয়ানকে পাঠায় এবং বলে যে মানুষের হৃদয়ে মানুষকে যুদ্ধের বিষয়ে অনুপ্রাণিত করো, কিন্তু আমার আগমনের পূর্বে যুদ্ধ আরম্ভ করবে না শত্রুর সাথে। হ্যাঁ, শত্রু যে প্রথমে হামলা করে তাহলে ভিন্ন কথা। জাওয়ান ফলাইসের উদ্দেশ্যে যাত্রা করে। বাহমান জাজওয়ে স্বয়ং ইরানি বাদশাহ আরদশিরের কাছে যায় পরামর্শ করার জন্য, কিন্তু এখানে এসে দেখে যে বাদশাহ অসুস্থ, তাই বাহমান জাজওয়ে তার সেবা শুশ্রূষায় লেগে যায়। জাওয়ানকে কোনো দিক নির্দেশনা পাঠাতে পারেনি। জাওয়ান একাই সৈন্যসহ রণক্ষেত্রের দিকে অগ্রসর হয় এবং সফর মাসে সেখানে পৌঁছে ওলাইস পৌঁছে বিভিন্ন গোত্র এবং হেরার পার্শ্ববর্তী অঞ্চলের আরব খ্রিস্টান গোত্রগুলো জাওয়ানে সমবেত হয়। হযরত খালেদ যখন এসব খ্রিস্টান গোত্রের সমবেত হওয়ার সংবাদ পান, তাদের মোকাবেলার জন্য বেরিয়ে পড়েন, কিন্তু তিনি জানতেন না যে জাওয়ানও কাছে এসে গেছে। হযরত খালেদ শুধু সেসব খ্রিস্টান এবং আরবদের মোকাবেলার জন্য বেরিয়েছিলেন যারা, কিন্তু ওলাইসে জাওয়ানের মুখোমুখি হন। জাওয়ান যখন ওলাইস পৌঁছে তখন অনারবরা জাওয়ানকে জিজ্ঞেস করে যে আপনার কি মতামত, প্রথমে আমরা তাদের উপর হামলা করব নাকি লোকদের খাবার খাইয়ে দেবো, অর্থাৎ যুদ্ধ আরম্ভ করব নাকি খাবার খাবো, আর খাবার শেষে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কেন। জাওয়ান বলে, শত্রু যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করে নীরব থাকো, কিন্তু আমার মনে হয় তারা আকস্মিক হামলা করবে তোমাদের উপর, তোমাদের খাবার খেতে দেবে না। তারা জাওয়ানের কথা মানেনি, দস্তরখান বিছায়, খাবার লাগিয়ে দেওয়া হয়, সবাইকে ডেকে খাবারের অত হয়ে যায় তারা। হযরত খালেদ শত্রুর মোকাবেলায় বের হন, সবাইকে সাজ সরঞ্জাম নামানোর নির্দেশ দেন। এই কাজ শেষ হওয়ার পর শত্রুর প্রতি মনোযোগ নিবদ্ধ করেন। হযরত খালেদ তার সেনাবাহিনীর পশ্চাৎ ভাগের সুরক্ষার জন্য লোক নিযুক্ত করে শত্রুর সারির দিকে অগ্রসর হন। আর চ্যালেঞ্জ দিয়ে বলেন, আবজর কোথায়, চ্যালেঞ্জ করেন যে আবজর কোথায়, আব্দুল আসাদ কোথায়, মালিক বিন আয়স কোথায়। মালিক ছাড়া বাকি সবাই ভীরুতার কারণে চুপ থাকে। মালিক তার প্রতিদ্বন্দ্বিতায় বেরিয়ে আসে। হযরত খালেদ তাকে বলেন, এদের সবার মধ্য থেকে আমার মোকাবেলায় বের হওয়ার ধৃষ্টতা তোমার মাঝে কীভাবে সৃষ্টি হলো, আমার মোকাবেলা করার শক্তি তোমার কোথায়। এ কথা বলে দেন, তিনি তার উপর হামলা করেন এবং তাকে হত্যা করেন। অনারবদেরকে কিছু খাওয়ার পূর্বেই দস্তরখান থেকে উঠিয়ে দেন। জাওয়ান লোকদেরকে বলেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে খাবার আরম্ভ করো না। জাওয়ান বলে, খোদার কসম, কোন সেনাপতির পক্ষ থেকে এমন ত্রাস আমি দেখিনি যতটা আজকের যুদ্ধে আমি ত্রস্ত। খাবার খেতে ব্যর্থ হয় তারা। এরপর বিরক্ত প্রকাশ করতে গিয়ে বলে যে আপাতত খাবার ছেড়ে দেই যতক্ষণ না মুসলমানদের বিরুদ্ধে সাফল্য অর্জন করি, এরপর খাবার খাবো। জাওয়ান বলে, খোদার কসম, আমার ধারণা হলো তোমরা এই খাবার শত্রুর জন্য রেখে দিয়েছো, এটা মনে করো না যে তোমরা জয়যুক্ত হয়ে খাবার খাবে, বরং আমার মনে হচ্ছে এই খাবার তোমাদের শত্রুই খাবে, অর্থাৎ মুসলমানরাই খাবে, তোমরা বুঝতে পারছো না কি বলছো আমার কথা। এরপর লোকদেরকে বলে যে আমার কথা মেনে নাও, তাহলে খাবারে বিষ মিশিয়ে দাও, যদি জয়যুক্ত হও তাহলে এই সেই ক্ষতি খাবার নষ্ট হওয়ার এই ক্ষতি অনেক অল্প, কিন্তু জয়যুক্ত হলে এমন কোনো কাজ করলে যে কারণে শত্রু সমস্যা কবলিত হবে বিষাক্ত খাবার খেয়ে, কিন্তু সাধারণ সৈন্যের বিজয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল। তারা বলে যে না, এর প্রয়োজন হবে না, বিষ মেশানোর প্রয়োজন হবে না, আমরা যুদ্ধ জয় করে খাবার খাবো। হযরত খালেদ তার বাহিনীকে সারিবদ্ধ করেন, সেভাবেই করেন যেভাবে ইতিপূর্বে করেছিলেন। ভয়াবহ যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছিল, বাহমান জাজওয়ের আসার অপেক্ষায় ছিল রানীরা, তাই বড় বীরত্বের সাথে তারা যুদ্ধ করে, কারণ জাওয়ান তাদের আশা দেয় যে বড় বাহিনী আসছে আর স্বল্প সময়ের ভিতর পৌঁছে যাবে, কিন্তু বাস্তব সত্য হলো বাহমান ইরানি বাদশার অসুস্থতার কারণে বাদশার কাছে পরিস্থিতির উল্লেখ করার সুযোগ হয়নি আর বাহিনী আসা সম্ভব ছিল না, বরং জাওয়ানের সাথে তার কোনো যোগাযোগই ছিল না। যা হোক, এই যুদ্ধে মুসলমান তাদের বিরুদ্ধে খুবই উৎসাহ উদ্দীপনা এবং উচ্ছ্বাস নিয়ে আসে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়, ইরানি বাহিনীর উৎসাহ উদ্দীপনা, মুসলমানদের দুর্বল অবস্থার কথা উল্লেখ করে একজন জীবনীকার লিখেছেন যে ইরানি বাহিনীর মধ্য থেকে প্রথমে খ্রিস্টানরা হামলা করে, কিন্তু তাদের নেতা মালিক বিন কায়েস মারা যায়। তার নিহত হতেই তাদের মনোবল হারিয়ে যায়। এটি দেখে জাপান ইরানি বাহিনীকে সামনে নিয়ে আসে। তারা আশা করছিল যে বাহমান নতুন সাহায্যকারী সৈন্য নিয়ে আসছে। এই আশায় তারা বীরত্বের সাথে যুদ্ধ করে মুসলমান বারবার হামলা করে। প্রত্যেকবার ইরানিরা পরম অবিচলতার সাথে হামলা ব্যর্থ করে। অবশেষে হযরত খালিদ বিন ওয়ালিদ জাগতিক উপায় উপকরণকে অপর্যাপ্ত দেখে বিনয়ের সাথে হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন যে হে আল্লাহ, যদি শত্রুর বিরুদ্ধে আমাকে বিজয় দান করো তাহলে আমি কোনো এক শত্রুকেও জীবিত ছাড়ব না। আর এই নদী তাদের রক্তে লাল হয়ে যাবে। কোনো কোনো বইতে লেখা যাবে খালিদ কসম খেয়েছিলেন বা মানত মেনেছেন যে এই যুদ্ধে যদি বিজয় হস্তগত হয় কোনো জীবিত যোদ্ধাকে জীবিত ছাড়বেন না। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান বামের সৈন্যদেরকে ইরানি বাহিনীর পেছন থেকে হামলার নির্দেশ দেন। এই হামলার ফলে ইরানি বাহিনীর শৃঙ্খলা হারিয়ে যায়। তারা পালিয়ে যাওয়া বা অস্ত্র সমর্পণের ভিতরে এই নিরাপত্তা আছে বলে মনে করে। হযরত খালিদ বলেন শত্রুকে বন্দী করো, আর যারা মোকাবেলা করছে তাদের ছাড়া অন্য কাউকে হত্যা করবে না। শুধু তাদের হত্যা করবে যারা মোকাবেলা করছে বা যুদ্ধ করছে। এই সম্পর্কে রিসার্চ সেলের একটি নোট আছে, আর আমি এটি দেখেছি। তাদের কথা সঠিক মনে হয়। এর ব্যাখ্যা করে তাবরি সহ বেশিরভাগ জীবনীকার এবং ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে হযরত খালিদ তার দোয়া করতে গিয়ে যে অঙ্গীকার করেছেন আল্লাহর সাথে, সে অনুসারে একদিন এক রাত বন্দীদের হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয় যেন নদীর পানি তাদের রক্তে লাল হয়ে যায়। অর্থাৎ শুধু যুদ্ধ করেননি বরং বন্দীদেরকে হত্যা করেছেন বর্ণনা অনুসারে। আর এই কারণে নাকি এই নহরকে আজও উদ্দাম বলা হয়ে থাকে, বা অর্থাৎ রক্তের নদী। কিন্তু একথা সঠিক নয় যে বন্দীদেরকে হত্যা করে তাদের নদীতে ফেলেছেন, এই কথাটি সঠিক নয়। জীবনীকারেরা ভুল করেছেন বা অতিরঞ্জনের আশ্রয় নিয়েছেন। এটি একেবারে অসম্ভব নয় যে এমন মানুষ যারা জেনে শুনে ইসলামের যুদ্ধে জুলুম নির্যাতনের অলিক কাহিনী লিখতে চান তারা হয়তো এমন কথা ইতিহাসভুক্ত করেছে। কোনো কোনো ঐতিহাসিক ইসলামের শত্রুও ছিল, ইসলামের প্রতি শত্রুতা রাখত বা বিদ্বেষ রাখত মুসলমানদের বিরুদ্ধে। এমন কথা তারা লিখত, তারা হয়তো লিখে থাকবে যে বন্দীদের হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। যাই হোক, বাধ্যত মনে হয় যে এই কথাগুলো এরাই যোগ করেছে ইতিহাসে। উদ্দেশ্য ছিল এই প্রতারণামূলক কথা দুনিয়ার সামনে পেশ করা যে যে দেখো কীভাবে মুসলমানরা জুলম এবং নির্যাতন করেছে আর নিরীহ বন্দীদেরকে তারা হত্যা করেছে। যদিও সেই যুগের রীতি অনুসারে বন্দীদের হত্যা করা এবং চলমান যুদ্ধের নীতির দৃষ্টিকোণ থেকে আপত্তিকর কিছু ছিল না, কিন্তু ইসলামী যুদ্ধ বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু ইসলামের পবিত্র যুগে আর খেলাফতের রাশেদার যুগের যুদ্ধে কখনো এমনটি হয়নি যে বন্দীদেরকে এভাবে হত্যা করা হবে। যদিও এইসব যুদ্ধে হাজার বা লক্ষ লক্ষ মানুষের নিহত হওয়ার উল্লেখ পাওয়া যায়, কিন্তু এরা সবাই তারা যারা যুদ্ধে অংশ নিয়েছিল খালিদ বিন ওয়ালিদের মতো সেনাপতির যুদ্ধ যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে তিনিও যথাসাধ্য রণক্ষেত্রে প্রত্যেক সেই ব্যক্তির প্রাণ রক্ষা করেছেন যে অস্ত্র সমর্পণ করেছে বা বর্ষতা স্বীকার করেছে, যাকে হত্যা করেছেন। ঐতিহাসিকদের বানানো কাহিনী সত্ত্বেও গবেষণা করলে বোঝা যায় যে তাদের এমন লোকদেরকে হত্যা করার যৌক্তিক কারণ ছিল। তো এই কাহিনীটি আসলে বানানো কাহিনী মনে হয়। ঐতিহাসিক ও জীবনীকার যারা এই যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন, তুচ্ছাতি তুচ্ছ কথাও তারা উল্লেখ করেন, তাদের কেউ কেউ এই ঘটনার কথা উল্লেখই করেননি। এটি কথার প্রমাণ যে এগুলো বানানোর কথা। একজন লেখক যিনি স্বাধীন দৃষ্টিভঙ্গি রাখেন, তিনি ইতিহাস বর্ণনা করতে গিয়ে এমন অনেক আপত্তিকর কথাও লিখে দেন যার সাথে একমত হওয়া কঠিন। এই ঐতিহাসিক ও এই ঘটনার কথা উল্লেখ করার পর বলে যে বর্ণনাকারীরা এই রওয়ায়েত বর্ণনা করে মারাত্মক অতিরঞ্জনের আশ্রয় নিয়েছে। এতটা সঠিক বা সত্য যে খালেদ ইসলামের শত্রুদের হত্যা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে, এতটা করেছেন যে কাকা এবং তার সাথীরা এ ব্যাপারে নীরব থাকতে পারেনি। আরেকজন লেখক এই অর্থাৎ তিনি বন্দীদের সাথে কঠোর ব্যবহার করেছেন কিন্তু হত্যা করার কথা বল। আরেকজন লেখক এই ঘটনা বর্ণনা করেছে যা থেকে বোঝা যায় যে কার্যত ইরানিদের হত্যা করে নদীতে নিক্ষেপ করা হয়নি। ইনি লেখছেন, খালেদ দক্ষতা ও দ্রুততার সাথে শত্রুর উপর হামলা করে খ্রিস্টানদেরকে এইভাবে টুকরো টুকরো করায় ইরানি শাড়িকে এমনভাবে ছিন্ন ভিন্ন করছিলেন যেন তারা মাটির নির্মিত আর রক্ত মাংসের মানুষ ছিল না। তারা ইরানিরা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়েছিল, তাই তারা অর্ধচন্দ্রাকার বৃত্ত বানিয়ে মুসলমানদেরকে ঘিরে ফেলে। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা হলো মুসলমানদের চতুর্দিকে ইরানি এবং খ্রিস্টান আরবরা ছিল যারা পরম উৎসাহের সাথে যুদ্ধ করছিল, কিন্তু মুসলমানরা যে উৎসাহ উদ্দীপনার সাথে যুদ্ধ করছিল তা খ্রিস্টানদের মাঝে ছিল না। সব মুসলমান রক্তক্ষয়ী সিংহের ন্যায় যুদ্ধ করছিল আর জোরালো ভয়াবহ হামলা করে খ্রিস্টানদেরকে তৃণলতার মতো ছিন্ন ভিন্ন করছিল, যদিও ইরানিরাও মুসলমানদেরকে শহীদ করছিল এবং আহত করছিল, কিন্তু মুসলমানরা খুব কমেই ভূপতিত হচ্ছিল আর যারা আহত হতো তারা আরও বেশি উৎসাহের সাথে যুদ্ধ করত। ইরানিরা এমনভাবে মারা যাচ্ছিল যে তাদের রণক্ষেত্র তাদের লাশে ভরে যায়, যে ইরানি আহত হতো সে জন রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যেত। মুসলমানরা এতটা রক্তপাত ঘটান যে তাদের কাপড়ে রক্ত জমে যায়। খালেদ বিন ওয়ালিদের পোশাকের কি অবস্থা ছিল, ইরানিদের রক্তে জমি রঞ্জিত হয়ে যায় আর অতিরিক্ত রক্ত পানির মতো প্রবাহিত হতে থাকে। অবশেষে ইরানিরা পরাজিত হয়, তারা কাণ্ডজ্ঞান হারিয়ে পালাতে থাকে। মুসলমানরা তাদের পিছু ধাওয়া করে, অনেক দূর পর্যন্ত তাদের পিছু ধাওয়া করে হত্যা এবং বন্দী করা অব্যাহত রাখে। ইরানিরা এমনভাবে কাণ্ডজ্ঞান হারিয়ে পালাতে থাকে যে তাদের সহস্র সহস্র সৈন্য নদীতে ডুবে মারা যায়। ইরানিরা যখন অনেক দূর চলে যায় তখন মুসলমানরা ফিরে আসে। এই যুদ্ধের শত্রুতে ইরানি নিহত হয়, 138 জন মুসলমান শহীদ হয়েছে। ঐতিহাসিকরা এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে যে মুসলমানরা ইরানিদের এত বড় একটা সৈন্যবাহিনীকে কীভাবে ধ্বংস করে দিল। একজন ঐতিহাসিক একথা লিখেছে, এই উদ্ধৃতি থেকে পরিষ্কার বোঝা যায় যে যদি নদীর পানি লাল হওয়ার ঘটনা সঠিক মনে করা হয় তাহলে যাদের কারণে নদীর পানি রক্তবর্ণ ধারণ করেছিল তা সেই সমস্ত আহত বাহিনীর ডুবার কারণে হয়েছে। তাই বলা যেতে পারে যে এমন ঘটনাতে অতিরঞ্জন স্থান করে নিয়েছে যে কারণে ইসলামী যুদ্ধ এবং হযরত খালেদ বিন ওয়ালিদের সত্তার উপর সূক্ষ্ম হামলাকারীদের সুযোগ হস্তগত হয়েছে। মুসলমানদের উপরে যুদ্ধের বরাতে পাশবিকতার অপবাদ আরো একটা সুযোগ এদের হাতে এসেছে। আল্লাহ তালাই ভালো জানেন কি হয়েছে। যাই হোক, বাহ্যত এটি মনে হয় যে এটি শুধু একটি অপবাদ। যাই হোক, শত্রু যখন পরাজিত হয় আর তাদের বাহিনীর শৃঙ্খলা হারিয়ে যায়, মুসলমানরা তাদের পিছু ধাওয়া করে ফিরে আসে। হযরত খালেদ খাবারের কাছে এসে দণ্ডায়মান হন এবং বলেন যে এটি আমি তোমাদের দিচ্ছি, এটি তোমাদের জন্য, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যুদ্ধে পলাতক শত্রুর প্রস্তুত করা খাবার পেলে তা তার বাহিনীর মাঝে বণ্টন করতেন। মুসলমানরা রাতের খাবার হিসাবে সেই খাবার খান। লায়সের যুদ্ধে শত্রুর 70,000 সৈন্য নিহত হয়। আমগোশিয়া বিজয় সম্পর্কে লেখা আছে যে আমগোশিয়া 12 হিজরিতে যুদ্ধ ছাড়াই বিজিত হয়। আমগোশিয়া ইরাকের একটি জায়গার নাম। ওয়ালাইসের বিজয়ের পর হযরত খালেদ এর প্রস্তুতি নিয়ে আমগোশিয়া আসেন। তার আসার পূর্বেই সেখানকার জনসাধারণ দ্রুত গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং সোয়াতে একত্রিত হয়। ইরাকের সেসব জনপদ যেগুলো মুসলমানরা হযরত ওমরের যুগে জয় করেছিল, সেখানকার ক্ষেত খামারের শস্য শ্যামলতার কারণে সেটিকে সোয়াত নাম দেওয়া হয়েছিল। হযরত খালেদ আমগোশিয়া এর পার্শ্ববর্তী অঞ্চলে যা কিছু ছিল সব কিছুকে সুশৃঙ্খল করার নির্দেশ দেন। আমগোশিয়া হীরার সমান একটি শহর ছিল, পলাইস সেই জায়গার সামরিক চৌকি ছিল। মুসলমানরা আমগোশিয়া থেকে এত বেশি পরিমাণ মালিক নিমত লাভ করে যে জাতুস সালাসাল থেকে আজ পর্যন্ত অন্য কোনো যুদ্ধে ততটা অর্জিত হয়নি। ওই যুদ্ধে অশ্বারোহীরা পেয়েছে 1500 দিরহাম করে, আর সেসব মালিক নিমতের বাইরে ছিল। যারা উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদেরকে তা দেওয়া হয়েছে। ওলাইস এবং আমগোশিয়ার বিজয়ের সংবাদ হযরত খালেদ বনু উজালের জান্দাল নামের এক ব্যক্তির মাধ্যমে আবু বকরের কাছে পাঠিয়েছেন, যে এক প্রসিদ্ধ গাইড হিসাবে পরিচিত ছিল। আবু বকরের কাছে এসে ওলাইস বিজয়ের শুভ সংবাদ, মালে গনিমতের পরিমাণ, বন্দীদের সংখ্যা, হোমসে যা অর্জিত হয়েছে তা এবং যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তাদের সবার বিবরণ, বিশেষ করে হযরত খালেদের বীরত্বের কাহিনী অতি উন্নত ভাষায় তুলে ধরেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বীরত্ব, তার সঠিক মতামত এবং বিজয়ের সংবাদ শোনানোর রীতি খুবই পছন্দ করেন। অর্থাৎ যে প্রতিনিধি পাঠিয়েছেন তার রীতি, তার বীরত্বের কাহিনী এবং বর্ণনার যে রীতি বাগ্মিতা আবু বকরের খুব পছন্দ হয়। তিনি তাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? সে বলে, আমার নাম জান্দাল। তিনি বলেন, খুব ভালো কথা জান্দাল। এরপর তাকে মালেগনিম থেকে এক দাসী দেওয়ার নির্দেশ দেন যা থেকে তার ঘরে সন্তান হয়। তখন হযরত আবু বকর এটিও বলেন যে এখন কোনো নারী আর খালেদ বিন ওলিদের মতো সন্তান জন্ম দিতে সক্ষম হবে না, বাকি ইনশাল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر